You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। সপ্তাহ ঘুরে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের এই সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে আপনারা শুনতে পান রেডিও 4EB 98.1 FM থেকে প্রতি বুধবার রাত 8:30 থেকে রাত 9:15 অবধি। আপনাদের ভালোবাসা এবং পূর্ণাঙ্গ সহযোগিতায় এই রেডিওতে আমরা নিয়ে আসছি এই সাপ্তাহিক অনুষ্ঠান। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার জন্য প্রতি অনুষ্ঠানেই আমি আপনাদেরকে দিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ, আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ 13 ডিসেম্বর, আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের খুব কাছাকাছি এসে এরকম একটি দিবস আমাদের জন্য একইভাবে যেমন দুঃখের, ঠিক একইভাবে গৌরবেরও। এই 14 ডিসেম্বর আমরা হারিয়েছি আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের কিছু শ্রেষ্ঠ সন্তানকে, যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আজ এই স্বাধীনতা, এই যে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার যে অধিকার একটি বিদেশের মাটিতে, তা আমরা অর্জন করতে পেরেছি তাদের সেই আত্মত্যাগের মধ্য দিয়ে। আজ বাংলায় 29শে অগ্রহায়ণ 1424 বঙ্গাব্দ, 23শে রবিউল আউল 1439 হিজরি। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেরমিন চৌধুরী ও শাহেদ সদরুদ্দিন, যারা 1971 আমাদের মুক্তিযুদ্ধে তাঁদের বাবাদের হারিয়েছেন। শেরমিন চৌধুরীর বাবা শহীদ হাবিবুর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক। 1971 পাকিস্তান সেনাবাহিনী হাবিবুর রহমানকে তাঁর বাসা থেকে নিয়ে যায় এবং এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শাহেদ সদরুদ্দিনের বাবা শহীদ মহিউদ্দিন হায়দার রংপুর বেতার এর অনুষ্ঠান সংগঠক ও সরকারি পরিচালক ছিলেন, ছিলেন গীতিকারও। পাক সেনারা তাকে 1971 ধরে নিয়ে যায় ও তারপর তাকে হত্যা করে শ্যামপুর চিনিকলের আখ্যেতে তার মৃতদেহ বস্তাবন্দি করে ফেলে যায়। তাদের এসব পরিচয়ের উপরে যে বিষয়টি ছিল তা হলো, তারা একটি স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং সেজন্য নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন, আর তাদের সবের জন্যই পাকিস্তানিরা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা আজ তাদের কথা শুনব তাদেরই সন্তানদের কাছ থেকে। শেরমিন চৌধুরী এবং শাহেদ সদরুদ্দিন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
কেমন আছেন আপনারা?
ভালো আছি।
আপনাদেরকে ব্রিসবেন বাংলা রেডিওতে আমরা পেয়ে এবং শ্রোতা মধুরা আপনাদের শুনতে পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছেন এবং একই সাথে তারা যথেষ্ট পরিমাণে অনুপ্রাণিত এবং উৎসুক আপনাদের মুখ থেকেই সেই ইতিহাস জানতে এবং সেই ঘটনাগুলো জানতে।
ধন্যবাদ।
আমি শাহেদ ভাই আপনার কাছে অনুষ্ঠান হস্তান্তর করছি, আপনি আপনাদেরকে আমাদেরকে কিছু যদি বলেন।
ধন্যবাদ সুবিত। আমি অনুষ্ঠানের, তুমি তো ভূমিকা একটা সুন্দর দিয়েছ, তো এর পরে আর খুব বেশি কিছু বলার থাকে না, আমরা মূল আলোচনায় চলে যাই। আর প্রথমে আমি শেরমিন আপনাকে জানতে চাইব যে যখন 71 শহীদ হাবিবুর রহমান আপনার পিতা চলে গেলেন বা তাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো আপনাদের বাসভবন থেকে, তো সেই দিনে যে স্মৃতি, অর্থাৎ কীভাবে হারিয়ে গেলেন আপনাদের মাঝ থেকে বা আমাদের মাঝ থেকে, সেই স্মৃতি যদি আপনি আমাদের সাথে এই মুহূর্তে যতটুকু সম্ভব শেয়ার করতে পারেন।
15 এপ্রিলে মানে রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর্মিরা এসে দখল করে। তারপর থেকে আর কি ক্যাম্পাস তখন পুরাই খালি, মানে আমরাই আছি আর কয়েকটা পরিবার আছে আর কিছু অবাঙালি পরিবার আছেন। তো সেদিন 13 এপ্রিলে যখন আর্মিরা ঢুকে, তার আগে আমাদের বাসায় কিছু অবাঙালি ফ্যামিলি ছিল, তাদেরকে আব্বা বাঁচিয়ে নিজের বাড়িতে এনে তুলেছিলেন। এবং যেদিন আর্মিরা আসে তখন তারা তাদের যার যার বাসভবনে তারা চলে যায়। তারপর আমার আম্মা আব্বাকে বলেন যে তারা তো চলে গেল, তাদের বিপদে তো তুমি তাদেরকে বাঁচালা, এখন তোমা আমাদের যদি কোনো বিপদ আসে তারা কি আমাদেরকে বাঁচাবে, হেল্প করবে, চলো আমরা চলে যাই। আর সকালে বলতেছে আমরা আজকে চলো আমরা এখান থেকে চলে যাই, কোনো রকমে কোথাও চলে যাই। তা আব্বা বলতেছেন যে ঠিক আছে, তাহলে ব্যবস্থা ঠিক আছে, তুমি ইয়ে কিছু গুছায় টুছায় নাও, আমরা তাহলে আজকে চলে যাব। তারপরে চলে যাব বলার পরে আম্মা তো এটা সেটা গুছাচ্ছেন, আম্মা তো মনে মনে জান ফিরে আসছে যে এর আগেও আব্বাকে অনেকবার বুঝিয়েছেন চলো আমরা চলে যাই, কিন্তু উনি মানে মুক্তিযোদ্ধা, তখন তো রাজশাহী তো মুক্তিবাহিনীর আন্ডারে ছিল, আর্মি তো আসতে অনেক পরে, তাদেরকে নানানভাবে উনি মানে সাহায্য করতেন, ওই কারণে উনি তখন আগে যেতে চান নাই। কিন্তু 15 এপ্রিল সকালে কেন জানি আব্বা বললেন যে ঠিক আছে চলো আমরা চলে যাই, তুমি কিছু গোছগাছ করে নাও। তো গোছগাছ করবে তখন করতেছেন আম্মা ইয়ে করতে করতে, তখন আম্মার খুবই আর কি খারাপ লাগতেছিল, যে মানে বমি বমি ভাব আম্মার লাগছিল। তখন আম্মা বলতেছে আমার খুবই খারাপ লাগতেছে, বমি বমি ভাব লাগতেছে আমার, কেন কী হলো হঠাৎ করে? হ্যাঁ, তখন আব্বা বলে দাঁড়াও তোমাকে একটু আমি একটু লেবু শরবত করে দিই, তুমি লেবু শরবত খাও, তাহলে দেখবো তোমার ভালো লাগবে। আব্বা নিজেই চলে গেলেন লেবু শরবত করতে আমার আম্মার জন্য, লেবু শরবত করে এনে আম্মার হাতে দিলেন। আম্মা বললো যে দাঁড়াও আমি তাহলে একটু নামাজটা পড়ে নিই আমি শরবতটা খাবো। নিয়ে লেবু শরবতটা আব্বা তখন ওই যে সাইড বোর্ডের উপর রেখে দিলেন। আব্বা বললো আচ্ছা ঠিক আছে তুমি নামাজ পড়ে খেয়ে নিও, এবলে আব্বা উপরে চলে গেলেন। তো একটু পরেই দরজা নক করে দেখে যে আমাদেরই ক্যাম্পাসে একজনের ভাগনা, সে বাঙালি, সে আসলো, এসে দরজা নক করলো। তখন আমার এক চাচাতো ভাই ছিলেন, উনি দরজা খুলেছেন, বলে কি যে হাবিব সাহেব বাসায় আছেন, মানে আগে চাচা বলতেন কিন্তু তখন হাবিব সাহেব বলে বলতেছে। তার মধ্যে মানে কি যে একটা ভাব তার না জানি সে কি। তখনই আমার ওই চাচাতো ভাইটার মনে একটা ভয় ঢুকে গেল, তখন বলে গেছে যে কেন কী জন্য, বলে কি যে ওনাকে ডাকেন, ওই যে কিছু বিগ অফিসার আসছে ওনার সাথে দেখা করতে। তারপরে আব্বা তো উপর থেকে শুনে আব্বা নিচে নেমে আসলেন, নিচে নেমে বলে কি ও ছেলেটার নাম ছিল বাহাউদ্দিন, বলে কি বাহাউদ্দিন তুমি, বলে কি যে হ্যাঁ আপনার সাথে কিছু বিগ অফিসার আসছে দেখা করতে, আপনি একটু বেরিয়ে আসেন। মানে তার কথা বলার মানে নম্রতা ভদ্রতা তো গলার মধ্যে নাই, মানে একটা উদ্ধত ভাব। তখন আব্বা বেরিয়ে আসলেন, এসে দেখে যে তখন জিপ থেকে কতগুলো আর্মি অফিসার নেমে আসলো, নেমে এসে তারা এসে আবার আব্বার সাথে খুবই সুন্দর নম্র ব্যবহার, হ্যান্ডশেক ট্যান্ডশেক করে, হ্যাঁ আপনার অনেক নাম শুনেছি, আপনি খুব রিনাউন্ড টিচার এখানে, আপনার আমাদের একটা মিটিং হবে এখানে, সেই জন্য আপনাকে দরকার, আপনাকে একটু জুবারি হাউসে যেতে হবে। জুবারি হাউস হলো মানে টিচারদের ক্লাব, রাজশাহী ইউনিভার্সিটিতে জুবারি হাউসটা হলো টিচারদের ক্লাব, আপনাকে একটু সেই মিটিংয়ে একটু যেতে হবে, আপনি একটু আমাদের সাথে আসেন। তখন আব্বার পরে তো লুঙ্গি আর পাঞ্জাবি ছিল, তা আব্বা বললে ঠিক আছে তাহলে আমি প্যান্টটা আপনার একটু অপেক্ষা করেন আমি প্যান্ট পরে আসি। তখন ওই আর্মি অফিসার বললো যে না না আপনি যেই ড্রেসে আছেন সেটাই যথেষ্ট, আপনার আর কিছু চেঞ্জ করতে হবে না। তখনই আব্বা বুঝে গেলেন যে উনি আর ফিরে আসবেন না। উনি তখন বাসায় ঢুকলেন, ঢুকে আম্মা তো তখন আর কি নামাজ ছেড়ে দিয়ে মানে হা করে আব্বার দিকে তাকিয়ে আছেন, আমরা ভাই বোনরা হা করে আব্বার দিকে তাকিয়ে আছি, কী করবো না সব, আমরা যাই জড়াই ধরলাম আব্বাকে। হ্যাঁ, তখন আব্বা আস্তে আস্তে আমাদের সবাইকে মানে একটু জড়াই ধরলেন, আমার আম্মা টাম্মা সবাই সব আমাদেরকে সবাইকে একটু জড়াই ধরলেন। ধরে আব্বা বলে আমি আসি, ওদি তুমি ওদেরকে দেখো, এই বলে আব্বা যে গেলেন, আমরা আর কোনো ট্রেস ওনার পাইনি।
আসলে আমাদের যে বেদনার যে অভিজ্ঞতা আপা, যেদিন আমি আপার সাথে সর্বশেষ টেলিফোনে কথা বলছিলাম, আমি টেলিফোন রাখার পরে আমার স্ত্রীকে আমি বললাম যে আসলে মানে এই অনুভূতির যে মিল আমাদের, আপনার স্মৃতিটা আছে, এই দুঃসহ স্মৃতি আমি বলবো, এটা তবু একটা স্মৃতি, আবার অনেক আমাদের অনেকের যারা আমরা আরেকটু পরের বয়সের আমাদের সেই স্মৃতিটা নেই, কিন্তু এই দুটোই আসলে দুর্বিষহ। তো আরেকভাবে চিন্তা করলে যে আপনি বা আপনারা শহীদ হবিবুর রহমান এই অত্যন্ত উঁচু মানের এই মানুষটার মৃতদেহ পাননি, আপনারা জানেন না যে উনি কোন বদ্ধভূমিতে তাকে রাখা হয়েছে বা কোথায় তিনি বাংলাদেশের কোন মাটিতে মিশে গেছেন, আমরা কিছুই জানি না। তো এরকম অগণিত শহীদ বাংলাদেশের আসলে আছেন যাদের কোনো আমরা খোঁজই পাইনি। তো আসলে এই দুঃখের যে অধ্যায়, এই অধ্যায় কোনো বোধহয় কোনো শেষ নেই, এবং আমরা যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, এই সত্যি কথা এটা যেটা আমি সবসময় বলি, সবাইকে বলি, যেটা আমরা ওই দিন আলাপ করছিলাম, যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ 9 মাস না হয়ে আরও দীর্ঘায়িত হতো, তাহলে হয়তো বা আমাদের যে বেদনার যে প্রকৃতি বা বেদনার যে রূপ, এটা হয়তো আরও অনেকে অনুভব করতে পারতেন, আমাদের মতো করে পারতেন, যেটা হয়তো বা এই বাংলাদেশের জন্য আরও অনেক ভালো হতো। আমরা কখনোই মৃত্যু চাই না যদিও। তো যাই হোক, তো আমি এ প্রসঙ্গে আমি পড়েছিলাম, আমি আপনার সাথে আলাপ করার পরে এবং আগেও পড়েছি, যে আপনি বললেন জুবেলি হাউসের কথা, এবং অত্যন্ত সিনিয়র অফিসার পাকিস্তান আর্মির ব্রিগেডিয়ার আসলাম এবং সোহেল কর্নেল তাজ, তাদের নাম এসছে, তারা সেদিন এসেছিলেন শহীদ হবিবুর রহমানকে গ্রেপ্তার করতে, এবং একজন বাঙালি রাজাকার, রাজাকার না বললে ওখানে স্পষ্টভাবে বলা দরকার আলবদর, তারা আপনাদের বাড়ি দেখিয়ে দিয়েছিল এবং এই হত্যাকাণ্ডে সহায়তা করেছিল। সামগ্রিকভাবে বাংলাদেশের ইতিহাসটা, মুক্তিযুদ্ধের ইতিহাসটা এরকম, কারণ এই পাকসেনারা কিন্তু আমাদের শহীদ বুদ্ধিজীবীদের বাড়ি চিনত না, তা এটা ঢাকাতে বলি, রাজশাহীতে বলি, রংপুরে বলি, চট্টগ্রামে বলি, যেখানেই বলি, তো তাদেরকে যারা বাড়ি চিনিয়ে দিয়েছিল তারাই বাংলাদেশের সন্তান বা কুলাঙ্গার যেটাই বলি না কেন। তো আমরা আরও জানি যে শহীদ হবিবুর রহমানের ওপরে পরবর্তীতে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা কিছু কাজ করেছেন তার স্মৃতিকে অম্লান করবার জন্যে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্যে। তো আপনি যদি এই বিষয়ে যে কার্যক্রম হয়েছে বাংলাদেশে, যদি এই বিষয়ে কিছু বলতেন।
উনি মানে চলে যাওয়ার পরে আমরা তো দুর্বিষহ জীবন, তো বুঝতেই পাচ্ছেন কিভাবে আমাদের জীবন কেটেছিল ওখানে। আমরা 3 মাস ছিলাম এবং আমরা সূর্য কোন দিক দিয়ে উঠেছে, কোন দিক দিয়ে সূর্য ডুবেছে আমরা দেখি নাই, কারণ আমরা বড় বড় ছোট ছিলাম, কিন্তু তো লম্বায় তো বড় সড় ছিলাম, মানে এই জন্য আমরা একদম অন্ধকারের ভিতরে 3টা মাস ছিলাম। এই 3টা মাসের পরে একদিন দেবদূতের মতন ঢাকা থেকে রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, ওনার নাম আতাউল হক শিবলি, ওনার কথা না বললে আমরা অকৃতজ্ঞ হয়ে থাকবো। উনি দেবদূতের মতন রাজশাহীতে আসলেন, এসে আমাদেরকে ওই দোজখখানার থেকে উদ্ধার করে নিয়ে গেলেন। যেহেতু উনি খুব ভালো উর্দু বলতে পারতেন, আব্বার এক বন্ধু ওনাকে পাঠিয়েছে, শিবলি তুমি যাও হাবিবের পরিবারটাকে উদ্ধার করে নিয়ে আসো রাজশাহী ক্যাম্পাস থেকে, তুমি ভালো উর্দু বলতে পারো, তুমি ওদেরকে বাঁচাই নিয়ে আসো। যেদিন মানে আমরা উনি আসছেন, এসে আম্মার সাথে দেখা করেছেন, চাচি কালকে আমরা রওনা হব সকালবেলা, আপনারা 4টার মধ্যে রওনা রেডি থাকবেন, কারফিউ 5টার সময় শেষ হয়ে যাবে, আমরা 5টার মধ্যে রওনা হব ঢাকার উদ্দেশ্যে। তারপরে তো আসলেন উনি, আর 5টার মধ্যেই আমরা আর কি রওনা হলাম আর কি ঢাকার উদ্দেশ্যে। অনেক কষ্টে পথেও আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেকবার আর্মিরা আমাদের থামিয়েছে, আমার চাচাতো ভাইটাকে ধরে নিয়ে গেছে, তাকে ছাড়ছিল না, আবার ওনাকেও উনি অনেক বলে করে আর কি ছাড়ি নিয়ে আসছেন। আমার এই কথার মধ্যে ওনার নামটা উল্লেখ না করলে আমি অকৃতজ্ঞ থেকে যাব, এই জন্য আমি ওনার নামটা উল্লেখ করলাম, যে উনি আমাদেরকে যদি রাজশাহী থেকে ওইভাবে ফিরিয়ে নিয়ে আসতে না পারতেন, তাহলে আমরা বোধ হয় কোথায় থাকতাম আমরা জানি না। তারপরে তো আমরা চলে গেলাম নোয়াখালী, তারপর নোয়াখালীতে গিয়েছিলাম, তারপর ফিরে আসলাম, যেহেতু আমরা আব্বার কোনো ট্রেস পাইনি, আমাদের মনে ছিল যে আব্বা কোথাও না কোথাও বেঁচে আছেন, এবং আব্বাকে হয়তো পাকিস্তানে নিয়ে গেছে, অনেক বন্ধু নিয়ে গেছে পাকিস্তানে, আমরা এরকম ভাবতাম আব্বাকে পাকিস্তান নিয়ে গেছে, আব্বা আছেন আব্বা আছেন। নয়টা মাস আমরা আল্লাহকে কীভাবে যে ডাকছি, আমার মা রাত দিন দেখেন নাই, 24 ঘন্টা আল্লাহকে ডাকছেন, একদম আমরা আব্বাকে ফিরে পাবো। যখন 16ই ডিসেম্বর হলো সবাই খুশি, আমরাও খুশি, কিন্তু আমরা এর সাথে আরও মনে মনে খুশি আব্বা হয়তো ফিরে আসবেন, এবার আব্বা হয়তো ফিরে আসবেন। আমরা তো নোয়াখালীতে নানার বাড়িতে থাকতাম, নানার বাড়ির কাছে রেলওয়ে স্টেশন, একটার সময় ট্রেন আসতো, আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ভাই বোন দৌড়াই সেই রেলওয়ে স্টেশনে যেতাম যে ভাইয়া নিশ্চয়ই আব্বাকে ঢাকার থেকে নিয়ে আসবে, বন্ধু বিনিময় হচ্ছে, নিশ্চয়ই ঢাকার থেকে আব্বাকে নিয়ে আসবে। প্রতিদিন আমরা যেতাম স্টেশনে, ফিরে আসতাম কাঁদতে কাঁদতে। এইভাবে যাওয়ার পর তারপর রাজশাহী ইউনিভার্সিটি থেকে নোয়াখালীতে চিঠি গেল, আপনারা সবাই ফিরে আসেন। তখন আমরা রাজশাহী ইউনিভার্সিটি ফিরে আসলাম, ফিরে এসে আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই আমাদেরকে থাকতে দিল। রাজশাহী ইউনিভার্সিটি আমাদের জন্য ওই বাড়িটা ফ্রি, কোনো কিছু বিল দিতে হবে না, বাড়ি ফ্রি, আপনারা এই যে ওই বাড়িতেই থাকবেন। আব্বা সেই সময় যা বেতন ছিল সেই বেতনটা আব্বাকে দেওয়া হতো, কিন্তু আব্বার প্রমিনেন্ট ফান্ডের টাকা এবং গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা কিছুই আমরা পাইনি। ওটা নাকি যুদ্ধে মারা গেলে না করলে কি যে তারা বুঝালো, ওগুলো আমরা কিছু পাই, আমার আম্মা পান নাই। তারপরে আমাদের কিছু অ্যাকাউন্ট চেক করে দেখে যে অ্যাকাউন্টে কোনো টাকাই নাই, ওই যে ওই টাকাগুলো আব্বা ওই যে মুক্তিযুদ্ধ যখন চলতেছিল সেই সময় তাদের পিছনে আব্বা খরচ করছেন, সমস্ত টাকা, অ্যাকাউন্টে কোনো টাকাই নাই। ট্রানজ্যাকশান চেক করে দেখা যায় ওই টাকাগুলো তখন তোলা হয়েছে, এবং তখন উনি মানে ওই মুক্তিযোদ্ধাদেরকে উনি ওই টাকাগুলো উনি দিয়েছেন। তারপরে তো ইউনিভার্সিটি থেকে আর কি আমাদের ওই ওই থাকার ব্যবস্থা করলেন, কিন্তু পড়াশোনা তো ওখানেই করতেছি। তারপরে কিছুদিন পরে আমরা শুনলাম যে আব্বার নামে একটা আবাসিক হল ওনার নামে করা হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় আবাসিক হলটা, ওই হলটা আমার আব্বার নামে করা হয়েছে, শহীদ মোহাম্মদ হাবিবুর রহমান হল। তারপর ওখানকার মিউজিয়ামে আব্বার সমস্ত স্মৃতি, কাপড় চোপড় সমস্ত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মানে আমরা স্বাধীনতার পরে যথেষ্ট মানে সবার দৃষ্টি আকর্ষণের মধ্যেই ছিলাম, সবাই খুব আমাদেরকে আদর করতো, ইয়ে করতো, যেহেতু আব্বা নাই। কিন্তু 71-এর পরে আবার 75-এর পরে আবার সেটা চেঞ্জ হয়ে গেছে, প্রেক্ষাপট বদলে গেছে। এবং 75-এ যেদিন শেখ মুজিবকে মারা হয় সেদিন মনে হয় যে ক্যাম্পাসে যারা রাজাকার আলবদর ছিল তাদের ঈদ, আমরাই মনে হয় শত্রু, আমাদের বাড়ির সামনে দিয়েই মানে যাচ্ছে, আর চিৎকার করতে করতে যাচ্ছে, মনে হয় যে আমাদেরকেই শোনানোটাই তাদের উদ্দেশ্য, মানে আমরাই সবচেয়ে পাপি তাপি। তখন তো আমাদের মনেও ভয় ঢুকলো যে এখন আমরা কি বাঁচব কি না, আমাদের যেভাবে ইয়ে। তারপরে ওখানে আমার দুলাভাই যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি খুবই ওখানকার ওনার খুব হোল্ড ছিল, উনি আম্মাকে এসে বললেন আম্মা আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তা আল্লাহর রহমতে মানে ওই ওনার কারণেই হয়তো আমাদের উপরে কোনো ইয়ে আসে নাই, কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছিলো আর কি, অনেকদিন পর্যন্তই প্রেক্ষাপট চেঞ্জ ছিল আর কি। তারপরে তো আমি অনেক পরেই হয় উনি আর কি ওই যে 21শে পদক পান, হ্যাঁ উনি 21শে পদক পান। তারপরে এই কী বলে ইয়ে পান, ওনার স্ট্যাম্প তৈরি করে ওনার নামে, এবং একটা স্মৃতি মানে গ্রন্থ, স্মারক গ্রন্থ ওনার নামে আর কি বের হয়। এবং ওনার সেই স্মারক গ্রন্থটা পড়লে যে তখন মনে হয় যে কী যে একটা মানুষ ছিলেন, এবং আমরা যে কত বড় দুর্ভাগ্য আমাদের যে এরকম একটা বাপের আদর আমরা পাইলাম না।
শুধু কি তাই, আসলে আমার তো মনে হয় আমি ওনার জীবন যতটুকু পড়া সম্ভব হয়েছে যে এরকম একজন মানুষ, এরকম একজন গণিতবিদ, উনি যদি বেঁচে থাকতেন উনি এই জাতির জন্য আরো কত কন্ট্রিবিউট করতে পারতেন, আমরা কতভাবে বঞ্চিত হলাম, কেবল পরিবার নয় সমগ্র জাতি, আমাদের দুঃখগুলো তো ওখানেই, মূল দুঃখ ওখানেই। তো যে কথাটা বলার যে 2011 সালে আমার জানা মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের একটু সামনে আপনার একটি ওনার আবক্ষ একটি ভাস্কর্য তৈরি হয়েছিল, সম্ভবত আমি ঠিক নামটা মনে নেই এই মুহূর্তে, তো আপনি যদি এ বিষয়ে বলতেন কোনো আপনার, আপনি করে দেখেছেন বা আপনার?
আমি 2006-এ গিয়েছিলাম, আচ্ছা তখন গিয়ে আমি আমার মেয়ে, দুই মেয়েকে নিয়ে আর কি দেখিয়ে আস নিয়ে রাজশাহীতে গিয়েছিলাম আমার হাজব্যান্ড সহ, তখন ইউনিভার্সিটি পুরো বন্ধ ছিল এবং আমরা যাব শুনে আর কি গোটা ইউনিভার্সিটি মনে হয় খুলে গেছে একদম, সমস্ত কিছু তারা ওপেন করে আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছে, মানে মিউজিয়াম থেকে শুরু করে হলও, তখন ছাত্রছাত্র নাই কিন্তু হলের প্রতিটা ছেলে যে কটা ছেলে ছিল সমস্ত ছেলে বেরিয়ে আসছে আমাদেরকে দেখার জন্য আর কি, আমরা আর কি তখন তখন আমি দেখেছি আর কি ওনার ইয়েটা 2006-এ। মিউজিয়ামের মধ্যে যখন আমরা সবকিছু দেখি তখন অন্যান্য টিচাররা মানে আব্বার যে সুনাম করতেছিলেন সেগুলো তো তারা শুনতেছে, তখন সে বলতেছে আমার নানা ভাইয়া যে এত ফেমাস ছিলেন, আম্মু আমি তো এখানে না আসলে আমি বুঝতে পারতাম না।
খুব সত্যি কথা। তবে আমি ইন্টারনেটে অবশ্য ওই ছবিটা দেখেছি যেটা ওনার যে মানে ওনার মুখের যে আপনার ভাস্কর্যটা ওই চেহারাটা নিয়ে মাথাটা নিয়ে, তো আসলে আমাদের বারবারই একই কথাই বলতে হয় যে আমাদের যে কষ্টের দিকগুলো এই মানুষকে হারিয়ে ফেলার, সেটা শুধু পারিবারিক নয়, সমাজের নয়, সমগ্র জাতির। তো আমরা একটু পরে আবার আলোচনায় ফিরে আসব।
শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের সাথে আছে আলোচনায় আছেন শাহ সদরুদ্দিন এবং শারমিন চৌধুরী। আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। কোথাও যাবেন না, বাঙালির যে মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ইতিহাস তা আমরা আরও শুনব আজকের অনুষ্ঠানে। ছোট্ট একটি বিরতির পরে আসছি, ধন্যবাদ।
Are you looking to settle permanently in Australia? Our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9257. Or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
Did you know that every year Brisbane households throw away 97,000 tonnes of food? That's one in every 5 shopping bags of food we buy ending up in the bin. To reduce the amount of good food going to waste, Brisbane City Council has joined the international Love Food, Hate Waste movement and wants to help you reduce the amount of food you throw away. Most food waste is unintentional, but we can all learn to plan, prepare and store food more effectively. Food waste comes at a big cost to our weekly budget and our environment. Have you thought about how much you throw away? Visit Council's website to find out how you can reduce your food waste footprint and help keep Brisbane clean, green and sustainable. Station sponsor.
আমরা আবার ফিরে আসলাম আলোচনায়। শামিন আপা, যেটা আমার এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানি, আমার অভিজ্ঞতা থেকেও জানি যে মুক্তিযুদ্ধে আমরা যারা হারিয়েছি, স্বজন হারিয়েছি, বাবা হারিয়েছি, আমাদের আমাদের ভাই বোন, আমাদের কষ্টটা তো এক ধরনের কষ্ট, কিন্তু একেবারে সামনে থেকে যারা কষ্ট করেছেন সবচেয়ে বেশি, সেটা জীবনসঙ্গী হারানোর দিক থেকে চিন্তা করলে, জীবন সংগ্রাম চালাবার কথা চিন্তা করলে, আমাদের মারা। তো সেই ক্ষেত্রে আপনার পরিবারে আপনার মা তার যে স্বামী হারানোর বেদনা এবং তার পরবর্তী একাত্তর পরবর্তী জীবন, যদি এই নিয়ে আপনি আমাদের বলেন।
1915 এপ্রিলের পর রাত্রেবেলা উনি তো চলে গেলেন, নিয়ে গেলেন, সন্ধ্যা হয়ে আসতেছে, আব্বা ফিরে আসতেছেন না, আমরা তো সবাই অস্থির, বারবার কারফিউ বের হতেও পাচ্ছি না, জুবারি হাউস দেখা যায় আমাদের বাসার থেকে, আমরা সব বারান্দার থেকে উকিঝুঁকি দিচ্ছি। তারপরে আম্মা বলতেছে যে নান্টু তুই একটু আগে যা, আমার ছোটো ভাইটা একটু একটু আগায় যা, তোর ছোটো বাচ্চা তোকে কিছু বলবে না, তুই একটু যা, তুই একটু যে জুবাহের দেখে আয় তোর আব্বা কী করতেছে। মানে আমার ভাইটাও ভয় পাচ্ছে, ছোটো তখন ওর বয়স কত, 5 বছর 6-7 বছর বয়স, সেও মানে ভয় পাচ্ছে, যেতে যাচ্ছে না। তারপরে আম্মা তখন ওই যে আপনাদেরকে বললাম আগে যে বলেছি যে মানে কিছু অবাঙালি মানে বিহারি টিচারদেরকে আমাদের বাসায় রেখে খাইয়ে পড়িয়ে যে আমরা তাদের সেবা যত্ন করে যে রাখছিলাম তাদের বিপদ থেকে আমরা রক্ষা করছিলাম, যেহেতু তার তখন তো যে ইপিআরের আন্ডারে আর মুক্তিযোদ্ধার আন্ডারে ছিল রাজশাহী, তখন তারা একদিন ওই মতিউর রহমানের বাড়ি ঘেরাও করে, তারা কোথার থেকে খবর পেয়েছে যে তার বাড়ি এসে খবর পাচার করে আর্মিদেরকে, তারা সময় এসে তারা মতিউর রহমানের বাড়ি ঘেরাও করে ফেলে, ঘেরাও করে ফেলার পর সেই ঘেরাও করে ফেলার ওখান থেকে তাদেরকে বাঁচায় আব্বা নিয়ে আসে নিজের বাড়িতে, এবং তারাই পরবর্তীতে আর্মিদের কাছে তারাই আব্বার নাম বলে যে এই মুক্তিযোদ্ধার সাথে নিশ্চয় জড়িত না, এর কথা মুক্তিযোদ্ধারা শুনলো কেন না, কার অন্য টিচার কার কথা শুনলো না, ওনার কথা শুন ওর কথা শুনছে ওই হলো বড় ইয়ে মুক্তিযোদ্ধা। তারপরে আরও তো দালাল গ্রুপ আর রাজা গায়াল বদর তো আছেই আমাদের, তারপরে সেই তাদের বাড়ি তার মতিউর রহমান ঠিক আমাদের সামনের বাড়িতেই থাকে, আম্মা রাত্রেবেলা যখন একটু অন্ধকার হলো পিছনের গেট অনেকক্ষণ ধরে আম্মা ইয়ে করছেন করানাচ্ছেন কিন্তু তারা দরজা খুলে না, তখন আম্মা বাধ্য হয়ে আমরা তো ভয় ভয়ে আছি কারফিউ কী কী হয়, আম্মা ঘুরে আম্মা সামনে দিয়ে মতিউর রহমানের বাড়িতে গেল, গিয়ে সামনে গিয়ে দরজা নক করতেছে, তখন তাদের বাড়ির কাজের লোক দরজা খুললো, সে বল ওনারা জিজ্ঞেস করছে কে, তখন বলতেছে যে পিছনের বাসা খালাম্মা আসছেন, তখন বলে ওনাকে চলে যেতে বলো, ওনাকে চলে যেতে বলো, তখন আম্মা তো জর্দার থেকে চিৎকার করে ডাকতেছেন মতিউর ভাই একটু আসেন বেরিয়ে আসেন, আমার সাহেবকে নিয়ে গেছে আপনারা একটু সাহায্য করেন, উনি কোথায় একটু ওনাকে ইয়ে করেন, বালিকে যে আরও জয় বাংলা করতে বলেন ওনাকে, মানে কত বড় নিমুখ খারাপ, আমার মা তিন দিন রেঁধে বেড়ে তাদেরকে খাওয়াইছে বুঝছেন, আর তারা আমাদের বিপদে আমার মাকে এরকম দুর্দূর করে শিয়াল কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে, হে তো দূরের কথা আরও জয় বাংলা করতে বলেন আপনার সাহেবকে, মানে কত বড় তারা নিমক খারাম, কত নির্মম তারা, তার ছেলে মেয়ে চোদ্দ মুষ্টি বাপ মা সবাই আমাদের হাতে তিন দিন ধরে থাকলো, আমরা গোটা ফ্যামিলি ড্রয়িং রুমে ফ্লোরিং করে তাদেরকে বেডরুম ছেড়ে দিয়ে তাদেরকে আরাম করে আমার ঘরে রাখছি, আর সে তার আমার মায়ের সাথে রুম, তারপরে আম্মা যখন দেখলেন যে ওনারা আর হেল্প করবেন না তখন উনি রাত্রেবেলা ওই হাঁটতে হাঁটতে ওনার মাথায় খারাপ হয়ে গেছে, এই যে ওনাকে যে মেরে ফেলতে পারে কারফিউ, ওনার কোনো চিন্তা নাই, উনি পাগলের মতন হাঁটতে হাঁটতে উনি ভিসির বাড়িতে চলে গেলেন, তখন বাড়ি সাহেব ছিলেন ভিসি, ওই বাড়ি সাহেবও কোনো হেল্প করলেন না যে আমি কিছুই করতে পারবো না আপনাদের জন্য, আপনারা সম্মান নিয়ে বউ বাচ্চা নিয়ে যদি আজকে থাকতে চান চুপচাপ থাকেন, কোনো টু শব্দ করবেন না, আম্মা তো ভয় চলে ঘরে মেয়ে আছে বড় মেয়ে আছে এই সমস্ত চিন্তা করে আম্মা পাগলের মতন, তখন মানে ফিরে আসেন আম্মাকে আমরা তখন দেখি যে আম্মার আম্মা না আম্মা একটা পাগল, চুল টুল সমস্ত কিরকম হয়ে গেছে কিরকম পাগলের মতন, আম্মা ঘরে এসে আশ্রয় পড়লেন, আমরা তখন মা আব্বার কথা চিন্তা করবো না আম্মাকে সামলাবো, সারাটা রাত মনে হয় যে দোজক দেখছি আমরা, সারাটা রাত আমরা যোদকের মধ্যে যে কাটাইছি, তারপরের দিন সকালবেলা কি বলে দূরের অন্য সাইডের এক মকবুল সাহেব বললেন একজন ভদ্রলোক, উনি চুপিয়ে চুপিয়ে আমাদের বাসায় আসলেন, বাসায় এসে উনি আমাদেরকে মানে বললেন যে ভাবি আপনি তখন মহাবিপদে আছেন, আপনার ঘরে বড় বড় মেয়ে, আপনি এই মেয়েগুলোকে বাঁচাবেন কীভাবে, তখন আম্মা ওনার হাত পা ধরবে আমার মেয়েগুলোকে বাঁচান আপনার ঘরে নিয়ে যান আপনার কাছে রাখেন আমার মেয়েগুলোকে, তখন উনি আমাদেরকে ওনার বাসায় নিয়ে রাখতেন, রাত্রেবেলা আমরা গিয়ে ওনার বাসায় থাকতাম, কিন্তু ওই বাসায় থাকলে কী হবে আমাদের তো জান এখানে পড়ে আছে, বাড়িতে আম্মা কেমন আছে বাড়িতে ভাই বোনরা কেমন আছে, আর্মি চারিদিকে কোন সময় এসে বাসায় ঢুকে কি সর্বনাশ করে, মানে আমার এরকম দুর্বিষহ জীবন আল্লাহ শত্রুকেও না দেখে যেরকম জীবন আমাদের গেছে, এইভাবে আমরা তিন মাস কাটাইছি ভাই, তারপর ওই যে বললাম আত্মাবুলক শিবলি সাহেব উনি আসলেন এসে আমাদেরকে নিয়ে গেলেন, এর মধ্যে তো আম্মা তো মানে কীভাবে কী করবে না করবে, আমরাই আম্মাকে চালাইছি আমরাই আম্মাকে দেখছি আম্মা মানে কিছুই আম্মার ইয়ে না, আমি কী করবো আমি এই ছেলে মেয়েগুলোকে নিয়ে এখন কী করবো, মানে পাগলের মতন আম্মা হয়ে গেছিলেন, কিন্তু 71 যখন বাসায় আবার যখন আমরা ফিরে আসলাম পরে তখন আম্মার একদম ডিফারেন্ট মূর্তি, মনে হয় যে আম্মার মানে এমন শক্ত হয়ে গেলেন যে উনি বুঝতে পারলেন যে আমি যদি এখন শক্ত হইতে না পারি তাহলে আমার এই ছেলেমেয়েগুলোকে তো আমি মানুষ করতে পারবো না, উনি তখন আমাকে আমাদেরকে বললেন যে বা তো বা তোমার বা উনি নিজে নিজেই কখনো উনি কিন্তু বিধবা বলেন নাই, কেননা ওনার ধারণা যে ওনার হাজব্যান্ড কোথাও না কোথাও বেঁচে আছেন, উনি কখনো নিজেকে বিধবা বলতেন না। এবং আমাদেরকে বলছেন যে আমি যদি একটু মা লেখাপড়া জানা থাকতাম তোদেরকে আরও বেটার লাইফ দিতে পারতাম, সুতরাং তোরা সবাই লেখাপড়া, এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই, তোদেরকে লেখাপড়া করতে হবে। মা ছেলে মেয়েদেরকে বলতেন যে তোমরা সবাই লেখাপড়া করবা, যার যার পায়ে দাঁড়াবা, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কারোর কোনো বিয়ে শাদী না। ওনার যে কত বড় মনোবল ছিল যে ওই সময় আমাদের যুগে তখন 13-14 বা ইন্টারমিডিয়েট পাস করলেই মেয়েদের বিয়ে হয়ে যেত, সেই সময় আম্মা আমাদেরকে লেখাপড়া করাচ্ছেন। আমাকে ক্যাম্পাসের এত শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত সুত্র চাচিরাও আমাদেরকে দেখলে বলতেন কিরে তোর মা তোদের বিয়ে দিবে না, তোরা তো বুড়ি হয়ে যাচ্ছিস, মানে এরকম কথা আমাদের শিক্ষিত একটা পরিবেশ থেকেও শুনতে হয়েছে, এই কথা শুনতে হয়েছে। তখন আমরা বলতাম যে আমার আম্মা যখন মনে করবেন আমাদের বিয়ে দিতে হবে, আম্মা বিয়ে দিবেন, আপনাদের চিন্তা করতে হবে না।
আচ্ছা,
মানে এরকমভাবে, মানে আমি তো বলি যে একুশে পদক একে দেয় সেকে দেয়, এসব মাদেরকে কেন দেয় না? আমার এটা কোশ্চেন যে এত কষ্ট করে উনি আমাদেরকে যে মানুষ করছেন, নিজে না কেয়ে নিজে না পরে বছরে 2-3টা শাড়ি পরে, আমাদের তো অফরন্ত টাকা ছিল না, কিছুই ছিল না ওই সময়কার যেই বেতন, পরে তো ওই টাকায় কিছুই হতো না। আমার বড় ভাই যদি আমাদেরকে হেল্প আউট না করতেন আমরা তো না খেয়ে থাকতাম।
সত্যি কথা না, আমি তো আপা সবসময় একটা কথা বলি যে আমাদের মুক্তিযুদ্ধে যারা চলে গেছেন তারা তো চলে গেছেন, কিন্তু যারা এখানে থেকে গেছে, যারা বিশেষ করে তাদের সহধর্মিনীরা আমাদের মারা, তাদের যে সংগ্রাম যে স্ট্রাগল, এইটা যদি লেখা হয় আমার মনে হয় দুই একটা মহাকাব্য হবে না, আরও অনেক অনেক বই লাগবে, এবং এর থেকে সত্য কোনো কথা হয় না। তো আমি বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ, যতদিন বাংলাদেশ থাকবে, এই সমস্ত মাদের কষ্ট স্মরণ করে এবং এই বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নিশ্চয়ই বাংলাদেশ যারা চালান চালাতে চান, অর্থাৎ এদেশের রাজনীতিবিদ, আমরা সবাই সাধারণ মানুষ, সবাই মুক্তিযুদ্ধের চেতনা বা একাত্তরে কেন দেশ স্বাধীন হয়েছিল সেই মূল জায়গাটাকে মনে রেখে তারা কাজ করবেন, এবং অন্তত পক্ষে আমার আপনার যে ভেতরের যে কষ্ট সেই কষ্টগুলোকে ধারণ করবার চেষ্টা করবেন, হয়তো সবটা পারবেন না বাট যতটা সম্ভব সেটাই আমরা খুব আশা করি। তো আপনার কাছ থেকে আজকে যে আমরা অত্যন্ত মূল্যবান কথাগুলো জানলাম, বিশেষ করে যাদের আমাদের একেবারে জানা ছিল না, এটা আমাদের জন্য অনেক ভালো হলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই জন্যে, আমার পক্ষ থেকে, সুমিতের পক্ষ থেকে। তো অনুষ্ঠানের এই যাত্রায় আমরা একটি গান শুনি। সুমিত প্লিজ।
আমি শামিন চৌধুরী, শামিন আপা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কোনো পছন্দের গান কি আছে সেটা যদি আমি শোনাতে পারি তাহলে আমি অবশ্যই শুনাবো।
আমার একটা গান খুব পছন্দ, সাবিনা ইসমিনের ওই যে সবকটা জানালা খুলে দাও না।
অবশ্যই অবশ্যই, শ্রোতা বন্ধুরা, শারমিন আপার পছন্দের গান, এবং আমাদের একাত্তরের যে বীর শহীদ যারা আছেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গানটি প্লে করা হচ্ছে, উপভোগ করুন। Yeah.
আপা, এই মুহূর্তে আমার একটি প্রশ্ন মনে আসলো আপনাকে জিজ্ঞেস করবার জন্য, সেটি হচ্ছে যে আপনার বাবার বিষয়ে যদি আপনি আমাদের একটা খুব ভালো লাগা খুব সুন্দর একটি স্মৃতির কথা শেয়ার করেন।
আচ্ছা, আব্বাকে নিয়ে তো আমাদের অনেক স্মৃতি, মানে উনি যে আমাদের এত ভালোবাসতেন, যে মেয়েরা ছিল ওনার জান, এবং আম্মা আমাদের, আম্মাকে আমরা খুবই ভয় পেতাম এবং আব্বার কাছে আমরা একদম সাতখুন মা বাবা আমাদের। তো এরকম স্মৃতি, আব্বা তো প্রতিদিন বিকালে ক্লাবে খেলতে যেতেন, তো সেদিন ক্লাবে কোনো অনুষ্ঠানের জন্য উনি অনেক আগেই উনি বেরিয়ে গেছেন। আম্মার শরীরটা সেদিন ভালো না, আম্মার বাগান করার খুবই শখ, তো সেদিন আম্মা সকাল বিকাল বাগানে উনি পানি দেন, তো আমাদেরকে, আমরা খেলতে বের হচ্ছি যখন, সব ভাই বোনদেরকে আম্মা বলতেছে আজকে আমার শরীরটা ভালো না, তোরা একটু বাগানে পানি দিয়ে দে। আমরা কেউ পারবো না করে সব খেলতে চলে গেছি, সব এদিক সেদিক চলে গেছি। সন্ধ্যার সময় যখন আমরা খেলাধুলা শেষ করে একে একে বাসায় ঢুকি, আম্মা দরজার কাছে একটা বেত নিয়ে দাঁড়িয়েছিলেন, যেই ভাই বোনই যখন ঢুকতেছে তাকে কয়েকটা বেতের বাড়ি দিয়ে আর কি ছেড়ে দিচ্ছে কথা না শোনার জন্য। তো আমরা একে একে সবাই সেদিন মার খাইছি। মার খাওয়ার পর সন্ধ্যার সময় আমি তখন আমার বোনকে বলতেছি, আমার বড় বোনকে, যা আপা রুনাপা, আমরা তো আজকে সব ভাই বোন মার খেলাম, আব্বাকেও আম্মা মারবে মনে হয়, আব্বাও তো যে চলে গেছে, আব্বাকেও হয়তো আম্মা আজকে মারবে। তখন রুনা বলছে, হ্যাঁ তাও হইতে পারে, কারণ আম্মা আজকে আব্বাকেও মারতে পারে। আব্বা ওই যে ক্লাব থেকে আসার আগে আমাদের খেয়াল রাখতে হবে কখন আব্বা আসে। তো আব্বা যখন আসতেন ক্লাব থেকে, ওনার জুতার শব্দ আমরা কিন্তু বাহার থেকে শুনতে পেতাম। তা আমি তো বারান্দায় বসে আছি, কখন আব্বা আসবেন, আব্বাকে তো দৌড়ায় গিয়ে সাবধান করতে হবে। তারপরে আব্বার জুতার শব্দ যখন শুনছি, আমি দৌড় দিয়ে বের হয়ে গিয়ে একদম চুপিয়ে চুপিয়ে বেরিয়ে, আব্বা আব্বা আজকে কিন্তু তুমি মায়ের খাবা আম্মার হাতে। বলে কেন কেন মায়ের খাবো কেন, বলে আজকে আম্মা আমাদের সবাইকে মেরেছে। বলে কেন মেরেছে, বলে আমরা বাগানে পানি দিইনি এই জন্য আম্মা আমাদের সবাইকে মেরেছে, তোমাকেও মারবে। বলে তাহলে শিগগির যা, তাহলে একটা কম্বল নিয়ে আয়। তখন আমি আবার দৌড়ায় বাসায় এসে একটা রুনা বলছে, কী হয়েছে, কী আব্বা কী বলছে, বলে একটা কম্বল দিতে বলছে। কেন কম্বল দিয়ে কী করে, বলছে জানি না কম্বল দিতে বলছে। কম্বল নিয়ে দৌড় দিয়ে আব্বার কাছে গেলাম, বলে তুই যা, তুই বাসায় ঢুকে যা, আমি আসতেছি। তা আমি বাসায় ঢুকে গেলাম, আব্বা একটু পরে সে দরজা নক করতেছেন আর বলছে, তোরা কেউ দরজা খুলবি না, তোর মাই জানি দরজা খুলে। তারপরে আমরা কেউ দরজা খুলতেছি না, অনেক ইয়ে করতেছে। তা আমরা একটু পরে আম্মা দরজা খুলে দেখে যে আব্বা কম্বল জড়ায় দাঁড়িয়ে, গরম, তখন গরমের দিন, কম্বল জড়ায় আব্বা দাঁড়ায় আছে। বলি কি যে, কী ব্যাপার তুমি কম্বল, তোমার কি জ্বর অসুখ বিসুখ নাকি? বলি কি যে না। বলি কি, বলে আজ শুনলাম তুমি নাকি আজকে সব ছেলে মেয়েদেরকে মারছো, আমিও তো বাদ যাবো না, তুমি যদি এখন মারো এই জন্য ব্যথা না যে না লাগে সেই জন্য আমি কম্বল গায়ে দিয়ে চড়ে আছি। তারপরে তো আম্মা হাসতে হাসতে, আম্মা বলি তোমাকে আমি মারবো কেন, বললে বলা যায় তোমাদের মাথা যেমন গরম হবে তো আমাকেও মারতে পারো তুমি, সেই জন্য মানে আমি কম্বল জড়াই দিয়ে আমি আসছি। তখন সবাই আমরা ভাই বোনরা উপর থেকে নিচে নেমে এসে হাসাহাসি সবাই। তখন আম্মা তখন বলতেছেন যে, এই তোমার প্রশ্রয়ে ছেলে মেয়েগুলো সমস্ত নষ্ট হইতেছে, কোনো শাসন করো না কিছু না। তখন আব্বা বলতেছেন যে, শাসন তুমি করো, আমি আদর করি, মানে তুমি, হ্যাঁ শাসন তুমি করো, আমি ওদের আদর করি।
শ্রোতা বন্ধুরা, আমার অনুষ্ঠানের বেশ খানিকটা শেষের দিকে চলে আসছি, আমাদের হাতে বেশি সময় নেই। এই সময় আমি একটি, যেটি আমি আপনাদের দুজনে, আমাদের যে দুজন অতিথি আজ আছেন, আমরা অত্যন্ত গর্বিত আসলে সত্যি কথা যে গায়ে কাটা দিচ্ছিল আপনি যখন কথাগুলো, মানে স্মৃতিগুলো যখন আমাদের বলছিলেন, এবং মনের ভেতর থেকে, একদম ভেতর থেকে একটা খুব গর্বিত বোধ হচ্ছিল যে আমি বাংলাদেশি সবার উপরে, এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই যে এতটা করে গেছেন, এটা মানে খুবই আমাদের কাছে, আমার কাছে, আমি পার্সোনালি খুবই ভেরি টাচড। সো একটি কোয়েশ্চেন আমি আপনাদের দুজনকেই করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের, আপনারা এইখানে আমাদের বাঙালি যারা আছে, বাঙালি যে ভবিষ্যৎ প্রজন্ম বা যারা প্রজন্ম যারা গড়ে উঠছেন, তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন কিনা, দুজনই, মানে দুজনই কিছু যদি বলেন যে তাদের উদ্দেশ্যে, যে তারা একটি বিদেশের একটি একটি অন্যরকম একটি সংস্কৃতিতে থাকে এবং অন্যরকম একটি একটি আশেপাশের আবহাওয়ার মধ্যে থাকে, সেইখানে তারা কিভাবে, মানে এই যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা এবং দর্শন, এই ব্যাপারটি কিভাবে তারা ধারণ করতে পারে, যদি একটু ছোট করে একটু যদি আমাদেরকে মানে বলেন।
আমি যেটা খুব সংক্ষেপে বলি, এটা খুব আসলে খুব কঠিন ব্যাপার, সহজ ব্যাপার না, কারণ যারা এখানে বড় হচ্ছে তাদের জন্য। কিন্তু যে কাজটা আমরা নিজেরা করতে পারি, হয়তো আমি নিজেও খুব একটা পারছি না ব্যক্তিগত জীবনে, বাট এটাই করা যায়, সেটা হচ্ছে তাদের সাথে গল্প করে কিছু মেসেজ দেয়া। যে কথাগুলো আমরা এখানে আলাপ করলাম, কীভাবে তার সবচেয়ে কাছের মানুষটি হারিয়ে গিয়েছিল, তার গ্রামের কথা, তার বাবার গ্রামের কথা, অর্থাৎ সে কোথা থেকে আসলো, তার বাবা মা কোথা থেকে আসলো, এবং এই দেশটা কীভাবে হলো, যে মিনিমাম একেবারে গল্প করে বলা, সত্যি গল্প কথাগুলো বলা, যে দেশটা এভাবে হয়েছিল এবং এই দেশটার হওয়ার কী কারণ ছিল, এটুকু যদি গল্প করেও বলা যায়। এবং এখানে যে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো হয় বিশেষ বিশেষ দিবসে, 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এগুলোতে যদি বাচ্চাদের পার্টিসিপেশন থাকে তাহলে নিশ্চয়ই তারা কিছু না কিছু জানবে বা শিখবে।
হ্যাঁ, আমিও ওনার সাথে একমত, কিন্তু এই জন্যই আমরা যে কালচারাল ফাংশনগুলো করি আমরা বাচ্চাদেরকেই বেশি ইনভলভ করাই, কারণ তারা আমাদের কালচার শিখুক, গান শিখুক, কথা বলা শিখুক, এগুলো আমরা এনকারেজ করি আর কি। এরকম একটা ফাংশনেও আমরা যেরকম যখন বাচ্চারা আসে অনেকে বিরক্ত হয়, কিন্তু তখন আর কি একজন খুব শিল্পী খুব আপত্তি করেছিলেন যে বাচ্চারা কেন আসে, এরা এসে ডিস্টার্ব করে, এরা কেন আসে। তখন আমার হাজব্যান্ড তখন বলেছিলেন সেই ফাংশানে যে আমরা এই ফাংশানগুলো করি আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার শেখানোর জন্য। এখন এই বাচ্চারা যদি এই ফাংশনগুলোতে আসতে না পারে তাহলে আমরা এই ফাংশনগুলো কখনোই করবো না। সুতরাং আপনাকে একটু বাচ্চাদের গণ্ডগোল একটু সহ্য করতে হবে, আমরা আমাদের বাচ্চাদের জন্য এই প্রোগ্রামগুলো করি। এবং আমি ব্যক্তিগতভাবে আমার মেয়েদেরকেও আমার মানে স্বাধীনতা সমস্ত কিছু, আমার দুই বাচ্চাকে আমি একদম গোড়া থেকেই সমস্ত কিছু ওদেরকে বলেছি, ওরা জানে সমস্ত কিছু আমাদের বাংলাদেশের ইতিহাস এবং কাদের সাথে কীভাবে মিশবে না মিশবে সমস্ত কিছুই তারা খুব ভালো করেই জানে। মানে আসলে বাসার থেকে শিখালেই শিখবে বাচ্চারা, এবং এখানে তো স্কোপ নাই স্কুলের কিছু, সুতরাং বাবা মাকেই করতে হবে সেই চেষ্টাটা।
ধন্যবাদ আপা। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে,
আমরা একদম শেষের দিকে চলে আসছি। শ্রোতা, আমি আজকে অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন শাহেদ ভাই এবং শারমিন আপা, আমি দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিজন বাংলা রেডিওর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে
ধন্যবাদ।
চমৎকার একটি অনুষ্ঠান আমাদেরকে, ধন্যবাদ অবশ্যই। এবং আমরা যা আমরা আশা করছি যে ভবিষ্যতে আপনাদেরকে পাবো আমরা আরও অন্য যে কোনো, শুধু কোনো স্পেশাল প্রোগ্রাম হতে হবে তা না, যে কোনো এমনি একটি নর্মাল প্রোগ্রামেও কিন্তু আমরা এসে আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার চেতনা এই এই বিষয়ে যে আমরা আলোচনা এগুলো কিন্তু করতে পারি, এবং সেটি অবশ্যই আমার মনে হয় একটি একটি ভালো ফলপ্রসূ একটি উদ্যোগ হতে পারে আমাদের।
ধন্যবাদ
শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান বিজয় দিবস স্পেশাল অনুষ্ঠান আপনাদেরকে শোনার আমন্ত্রণ রইল। ততদিনের জন্য শুভ সন্ধ্যা, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.
You're listening to Radio 4ABFM 98.1. The next program is in Farsi, the Persian language.
Salam arz mikonam huzur shoma.
Hello and welcome to the Weekly Post.
سلام، شب خوش. به 76th قسمت از سری دوم مجله رادیو همراه خوش اومدید. امشب چهارشنبه 22 آذر 1396 برابر با 13 دسامبر 2017 است و صدای من بهروز رو از رادیو فوریبی شهر بریزبن، مرکز ایالت کوینزلند استرالیا میشنوید. امیدوارم که هفته خوب و خوشی رو سپری کرده باشید. روزهای آخر سال، کم کم شب عید سال میلادی، خیابونا شلوغی محسوس خودش رو داره و کم کم هم از هفته دیگه احتمالا میبینیم که بریزبن خلوت میشه. خلاصه هر جا هستید و هر برنامه‌ای که برای تعطیلات سال نوتون داریم، امیدوارم که اوقات خوشی باشه و به هر حال از این تعطیلی، چند روز تعطیلی که هست، بتونید به خوبی استفاده کنید. امشب یک برنامه خیلی متنوع رو براتون در نظر گرفتم. بریم با هم یک آگهی و یک موسیقی گوش بدیم و برگردیم به ادامه برنامه برسیم.
You're listening to Radio 4EB broadcasting from Brisbane, southeast of Queensland.
This program is in Farsi, the Iranian language.
شهر گولد کوست همواره در معرض طوفان‌ها و سیل‌های شدیدی می‌باشد و بهترین راه برای ایمن ماندن از خطرات احتمالی آنها از پیش آماده بودن است. دفترچه راهنمایی مردمی بلایای طبیعی کلیه قدم‌های لازمی را که برای مواجهه و آماده شدن در برابر این اتفاقات ضروری می‌باشد را تشریح کرده که برخی از آنها شامل موارد زیر می‌باشند: نوشتن یک برنامه به همراه تمامی اعضای خانواده که بنابر آن همه افراد با اقدامات لازم در هنگام خطر آشنا باشند، راهنمای انبار کردن مایحتاج زندگی به اندازه 3 روز در صورتی که راه ارتباطی به منزل شما قطع شوند، فهرستی از مکانهایی که می توان در صورت نیاز از آنها کمک گرفت و یا صرفا اطلاعاتی در مورد شرایط آب و هوا به دست آورد. شما می توانید یک نسخه از این راهنما را از کتابخانه محلی خود دریافت کنید و یا آن را از لینک cityofgoldcoast.com.au/otherlanguages دانلود نمایید.
نمی خواهید؟